বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 9 জুলাই, 25 আষাঢ় এবং ফার্সি 18 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সম্প্রতি ব্রিটেন ইরানের 13 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানে মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। ইরানের সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির উপর ব্রিটিশ ও মার্কিন সরকার কেন ক্ষুব্ধ তা নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশের লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁস হয়েছে, এ নিয়ে অভিযোগ এবং পাল্টা অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে সোনালী সময় শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান। নিয়মিত সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জেনিন শিবিরে ফিলিস্তিনি যোদ্ধাদের দৃঢ়তায় ইসরায়েল অপমানজনকভাবে পরাজিত হয়েছে বললেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করলেন আইনমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে বিএনপির আঁতাত রয়েছে বলে ওবায়দুল কাদেরের দাবি। ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার অভিযোগ নাকচ করল তৃণমূল। বাংলাকে কলুষিত করছে দিল্লি সরকার, অভিযোগ কুণাল ঘোষের। ইউক্রেনকে গুচ্ছ বোমা দেওয়ার মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল ইরান। ওয়াশিংটনের বিরোধিতা করল খোদ মিত্রদেশ কানাডা ও ব্রিটেন। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলের দুদিনব্যাপী অভিযানের সময় ইস্পাত দৃঢ় প্রতিরোধ গড়ে তোলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছে ইরান। তেহরান বলেছে এই যুদ্ধে দখলদার ইসরায়েল একটি অপমানজনক পরাজয়ের সম্মুখীন হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি আজ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন। তিনি বলেন, জেনিন শরণার্থী শিবিরে ইহুদিবাদী সেনারা যে ধ্বংসযজ্ঞ রেখে এসেছে তা এই অবৈধ সরকারের সমর্থকদের জন্য লজ্জাজনক নৈতিক পরাজয় বয়ে এনেছে। কানানির টুইটার বার্তায় বলা হয়েছে, জেনিন শরণার্থী শিবিরে সাম্প্রতিক পাশবিক হামলায় একটি নয়া ঐতিহাসিক পরাজয়ের সম্মুখীন হয়েছে অপরাধী ইসরায়েল সরকারের যুদ্ধ মেশিন। এর পাশাপাশি এই সরকারের সমর্থকদের জন্য আরও বড় পরাজয় অপেক্ষা করছে। তিনি আরও বলেন, জেনিন শিবিরে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ রেখে আসা হয়েছে তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধ। পশ্চিম এশিয়া ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক হেলিকপ্টারের বহর রয়েছে বলে একজন পদস্থ সেনা কর্মকর্তা ঘোষণা করেছেন। ইরানের সেনাবাহিনীর এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল ইউসেফ
কোরবানি বলেছেন, এসব হেলিকপ্টারকে প্রকৃত যুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে হামলা চালানোর মতো অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত করা হয়েছে। শনিবার তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি আরও বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তার বাহিনী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের সামরিক হেলিকপ্টারগুলোকে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জামে সজ্জিত করায় তিনি ইরানি সামরিক বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের প্রতি কৃতজ্ঞতা জানান। এই সেনা কমান্ডার বলেন, ইরানের হেলিকপ্টারগুলোকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে তিনি জানান। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশ আলজেরিয়ার সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চায়। দুদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও তিনি মন্তব্য করেছেন। ইরান সফররত আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আতরাফ শনিবার প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। তিনি বলেন, এই দুই মুসলিম ও ভ্রাতৃপ্রতিম দেশ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে পারে। এ সময় ইরানের প্রেসিডেন্ট উপনিবেশবাদী শক্তির বিরুদ্ধে আলজেরিয়ার লড়াইয়ের ভূয়সী প্রশংসা করেন। সাক্ষাতে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে নীতি ইরান গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানিয়ে আত্তাফ বলেন, ইরান ও আলজেরিয়ার মধ্যে যে রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে তার চেয়ে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতায় দুদেশ অনেক পিছিয়ে রয়েছে। তিনি এই দুই ক্ষেত্রে সমন্বয় ঘটানোর আহ্বান জানান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, অবাস্তব দাবি নিয়ে কোনো সংলাপ হবে না। অন্যদিকে সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছেন, ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ইসরায়েল ও তার গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে এই অভিযোগ করেন ওবায়দুল কাদের। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বৈঠক গণমাধ্যমেই প্রকাশিত হয়েছিল। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন নিয়ে অবাস্তব কোনো দাবিতে বিএনপির সঙ্গে সংলাপ হবে না। রোববার রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরপিও সংশোধনের বিষয়ে আনিসুল হক বলেন, আরপিও সংশোধন করে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করা হয়নি, বরং এর মাধ্যমে জনগণের ভোটাধিকার সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ এবং বিচারকদের চিঠি লিখেছেন যে 2 মাসের মধ্যে এই মামলাগুলি শেষ করা এবং তাদেরকে কনভিকশন দেওয়া। কথাটা তো এই, বিচার বিভাগ স্বাধীন, আমরা এরকম পত্র লিখি না।
এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগস্ট মাসকে সামনে রেখে সরকার পতনের এক দফা আন্দোলনের নামে কেউ যদি হত্যার পরিকল্পনা করে, ধ্বংসাত্মক কার্যকলাপ করে, তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গতকাল অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ব্যাপক সহিংসতা করেছে বলে বিরোধীরা যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, বাংলাকে কলুষিত করতে মদত দিচ্ছে দিল্লির সরকার। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে বলেছেন, বাংলাকে কলুষিত করতে মদত দিচ্ছে দিল্লির সরকার। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি ওই মন্তব্য করেন। রাজ্যের মন্ত্রী শশী পাজা বলেছেন, বামফ্রন্ট বিজেপি, কংগ্রেস, আইএসএফ হোক, তাদের চেষ্টা ছিল সুষ্ঠু নির্বাচন যাতে না হয়, কিন্তু তা সত্ত্বেও 13 থেকে 14টা জেলায় নির্বিঘ্নে কোনো ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। 61,539টি বুথের মধ্যে মাত্র 60টি বুথে ঝামেলা হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,
বিরোধীরা বুঝে গিয়েছেন বাংলার মানুষের সঙ্গে তারা নেই, বিপুল জয়ের দিকে যাচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, নাচতে না জানলে উঠোন বাঁকা, বাংলাকে কলুষিত করতে হবে, মদত দিচ্ছে দিল্লির সরকার, বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই। আমরা বলতে বাধ্য হচ্ছি, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটলে দেখাবেন, কিন্তু 61,000-এর বেশি বুথে যখন অবাধে গণতন্ত্রের উৎসব চলছে, আপনারা সেই ছবিটা বাংলার তুলে ধরবেন না?
এদিকে বিরোধীরা এই নির্বাচনকে প্রহসন বলে অভিহিত করেছে। পঞ্চায়েত নির্বাচনের সহিংসতা প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ এমপি বলেছেন, মমতা সরকারের অধীনে বাংলায় গণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে, তবুও গ্রাম পঞ্চায়েত নির্বাচনে হিংসার তাণ্ডবকে থামাচ্ছেন না মমতা, এটা দুর্ভাগ্যজনক। প্রসঙ্গত, শনিবার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সহিংসতায় কমপক্ষে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 300-এর বেশি মানুষ, এদের মধ্যে কমপক্ষে 30 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। নির্বাচন কমিশন সূত্রে অবশ্য বলা হয়েছে, তাদের কাছে এদিন বিকেল পর্যন্ত 8 জনের মৃত্যুর রিপোর্ট এসেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইউক্রেনকে অত্যাধুনিক গুচ্ছ বোমা সরবরাহ করার যে সিদ্ধান্ত আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ওয়াশিংটন যে ইউক্রেন যুদ্ধকে আরও বেশি জটিল ও দীর্ঘায়িত করতে চায়, নিষিদ্ধ গুচ্ছ বোমা সরবরাহ করার ঘটনায় তা আরেকবার প্রমাণিত হয়েছে। গত শুক্রবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একথা সত্যতা নিশ্চিত করেন যে ওয়াশিংটন ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্ত অনুমোদন করার পর সুলিভান সে কথা ঘোষণা করেন। এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি আজ এক টুইটার বার্তায় বলেন, ইউক্রেনকে গুচ্ছ বোমা সরবরাহ করার সিদ্ধান্তে প্রমাণিত হয়েছে ইউক্রেন যুদ্ধকে আরও বেশি জটিল ও দীর্ঘস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। তিনি আরও বলেন, এ ঘটনায় একথাও প্রমাণ হয়েছে যে আমেরিকা বিশ্বের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা জিইয়ে রাখতে চায়। মার্কিন সরকার ইউক্রেনকে নিষিদ্ধ গুচ্ছ বোমা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরোধিতা করেছে কানাডা ও ব্রিটেন। গুচ্ছ বোমা ব্যবহারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শুক্রবার ইউক্রেনকে এই বিতর্কিত গণবিধ্বংসী অস্ত্র সরবরাহের বেপরোয়া সিদ্ধান্ত ঘোষণা করেছে আমেরিকা। কানাডা ও ব্রিটেন বলেছে, তারা গুচ্ছ বোমা ব্যবহারের উপর জাতিসংঘের যে নিষেধাজ্ঞা রয়েছে তা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশ দুটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য কিয়েভের হাতে এই অস্ত্র তুলে দেওয়ার বিরোধিতা করেছে। কানাডা সরকার শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সিটিভিকে বলেছে, আমরা ক্লাস্টার বোমা ব্যবহার করার সমর্থন করি না। এই অস্ত্র ব্যবহারের ফলে বেসামরিক নাগরিকদের বিশেষ করে শিশুদের যে ক্ষতি হয় তা বিবেচনা করে অটোয়া গুচ্ছ বোমা ব্যবহারের ইতি টানার পক্ষপাতী। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক লন্ডনে সাংবাদিকদের বলেছেন, তার দেশ গুচ্ছ বোমা ব্যবহার সমর্থন করে না। চুক্তি ভঙ্গ করে তুরস্ক থেকে ইউক্রেনের কয়েকজন সেনা কমান্ডারের কিয়েভ প্রত্যাবর্তনের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। কিয়েভ ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তির ভিত্তিতে ইউক্রেন যুদ্ধের শেষ পর্যন্ত এসব কমান্ডারের তুরস্কে থাকার কথা ছিল। ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদী আজব ব্যাটালিয়ানের এই 5 কমান্ডারকে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়া মুক্তি দিয়েছিল এবং একটি বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদেরকে তুরস্কে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। ওই চুক্তিতে 10 বিদেশিসহ প্রায় 300 ব্যক্তিকে মুক্তি দেয় মস্কো। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সেটি ছিল সবচেয়ে বড় বন্দি মুক্তির ঘটনা। ওই চুক্তির ভিত্তিতে ইউক্রেন 55 জন রুশ সেনাকে মুক্তি দিয়েছিল। ওই বন্দি বিনিময় চুক্তিতে বলা হয়েছিল মুক্তিপ্রাপ্ত ইউক্রেনের সেনা কমান্ডাররা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত কিয়েভে ফিরতে পারবে না। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার তুরস্ক সফরে গিয়ে 5 কমান্ডারকে নিয়ে দেশে ফেরেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সম্প্রতি ব্রিটেন ইরানের 13 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই ছিল আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
সম্প্রতি ব্রিটেন ইরানের 13 ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সম্পর্কে বলেছেন, ইরানের এই 13 ব্যক্তি দেশটির কেন্দ্রীয় বিপ্লবী সাংস্কৃতিক পরিষদের সদস্য। তারা ইরানের জনগণের উপর নিপীড়নমূলক সামাজিক ও সাংস্কৃতিক আইন চাপিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করেছেন। অথচ বাস্তবতা হলো এই পরিষদ ইরানের সুপ্রাচীন ঐতিহ্য সংস্কৃতির আলোকে ইসলামী সামাজিক ও সাংস্কৃতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করছে। ব্রিটেনের এই পদক্ষেপকে ইরান অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ ও মরলিপনাসুলভ এবং তার সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর বলে মনে করছে। ব্রিটেন যদি নিজেকে বিশ্বের সংস্কৃতি ও বিধিবিধানের সংরক্ষক বলে মনে করে, তবে দেশটি মারাত্মক ভুল করছে। বিশ্বের কোনো দেশই জাতিগুলোর সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্কের সঠিক ও ভুল সীমারেখা নির্ধারণের দায়িত্ব ব্রিটেনকে দেয়নি। তাই ব্রিটেনের কোনো ব্যক্তি বা সরকারের আধিপত্যের বিরোধী হলেই তাদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া শৈলতান্ত্রিক মানসিকতা মাত্র। ইরানের জনগণের পছন্দের সংস্কৃতি ও প্রথাকে মানব সভ্যতার গৌরব বলে উল্লেখ করা যায়। ইরানের সংস্কৃতি ও প্রথাগুলো মানবীয় মূল্যবোধকে গুরুত্ব দেয় ও এর বিকাশ ঘটায়। এই মূল্যবোধ অনুযায়ী মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি, তাই তারা মানুষের উপর আল্লাহর ছাড়া অন্য কারো প্রভুত্ব মানেন না এবং আল্লাহর প্রতি ইমানের আলোকে তারা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদ ও শয়তানি প্রভুত্বের বিরুদ্ধে সংগ্রাম করছেন। ব্রিটেন ও মার্কিন সরকার ইরানের প্রথা ও সংস্কৃতির উপর এজন্যই ক্ষেপে আছে যে এইসব সংস্কৃতি ও প্রথা পশ্চিমা সংস্কৃতির বিষাক্ত ভাইরাসের মোকাবেলায় মানবীয় সুরক্ষার কাজ করছে। পশ্চিমা সংস্কৃতি নামক ভাইরাস বিশ্বের সমকামিতা ছড়িয়ে দিতে চায়, যা মানব প্রজন্মকে নির্মূল করার এক ষড়যন্ত্র। ইরানিদের সভ্যতা ও সংস্কৃতি কেবল পশ্চিমা আগ্রাসন ও জুলুমগুলোর মোকাবেলায় জনগণকে নিরাপদ রাখছে তা নয়, একই সঙ্গে তাদেরকে শক্তিশালী, সাহসী ও দূরদৃষ্টি সম্পন্ন করছে। আর এ কারণেই পাশ্চাত্য ইরানের মানবিক এবং আধ্যাত্মিক সভ্যতা ও সংস্কৃতির উপর ভীষণ ক্ষুব্ধ।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় আলোচনা এখন সর্বত্র। গত 2 দিনে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদে উদ্বিগ্ন অনেকেই, সবার মনে ঘুরপাক খাচ্ছে তথ্য ফাঁস হলে কী কী ঝুঁকিতে পড়তে পারেন তারা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মনের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় আলোচনা এখন সর্বত্র। আমেরিকান ওয়েবসাইট টেক ক্রাঞ্চ জানিয়েছে, সাইবার নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা বিটক্রেক সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস প্রথমে এই দাবি করেছেন। তিনি বলেছেন, ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে নাগরিকদের পূর্ণ নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর। গত 2 দিনে দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদে উদ্বিগ্ন অনেকেই, সবার মনে ঘুরপাক খাচ্ছে তথ্য ফাঁস হলে কী কী ঝুঁকিতে পড়তে পারেন তারা। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকদের ফাঁস হওয়া যে কোনো ধরনের তথ্যই অপব্যবহার হতে পারে। এসব তথ্য দিয়ে যে কোনো অপরাধী অন্য কারো নামে ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলে সিম রেজিস্ট্রেশন করে জড়াতে পারেন অপরাধ কার্যক্রমে। তাই উদ্বিগ্ন নাগরিকরা। এ বিষয়ে বাংলাদেশ সরকারের ইগভ সার্টের প্রকল্প পরিচালক প্রকৌশলী সাইফুল আলম খান সাংবাদিকদের জানিয়েছেন, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং কাজ করছেন। তথ্য ফাঁসের ঘটনা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রী ও বিভিন্ন দপ্তর প্রধানরা ঘটনা অনুসন্ধানে কাজ শুরু করেছেন। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,
সাইবার ক্রিমিনালরা যেটা হ্যাক করেছে বা তথ্যটা চুরি করে নিয়ে গেছে, এরকম এখন পর্যন্ত আমাদের তদন্তে আমরা পাইনি। আমরা যেটা পেয়েছি যে আমাদের সরকারের ওয়েবসাইটটিতে কিছু টেকনিক্যাল দুর্বলতা ছিল, যার ফলে আসলে তথ্যটা খুব সহজেই দেখা যাচ্ছিল।
পরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, তথ্য ফাঁস হয়েছে জন্ম নিবন্ধন ওয়েবসাইট থেকে। কিন্তু বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয় পরিচয়পত্র এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির বলেছেন, আমাদের সার্ভার সুরক্ষিত আছে, সার্ভারে কোনো প্রকার তথ্য আসেনি কিংবা যায়নি।
এনআইডি ইজ একেবারে কমপ্লিট সেপারেট সিস্টেম বলতে পারেন, এটা আমরা একেবারে সিকিউর ওয়েতেই রাখি, এবং এখানে শুধু ডেটা ছাড়া আপনি ইন্টারনেট কিংবা অন্য কিছু এই নেটওয়ার্কে যাবে না।
সচিবালয়ে অপর এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাগরিক তথ্য ফাঁসের সঙ্গে যদি কেউ জড়িত থাকে বা সহায়তা করে থাকে, তবে তাদের বিরুদ্ধে দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের গোপন ও ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সোনালী সময় শীর্ষক ধারাবাহিক আলোচনা।
সোনালী সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের দশম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা শ্রেষ্ঠ সৃষ্টি, তার মধ্যে রয়েছে খোদাই আত্মা। এই আত্মার দরকার খোরাক বা খাদ্য, আত্মিক সুখ বা প্রশান্তি হল আসল সুখ। এই আত্মিক সুখের প্রধান উৎস হচ্ছে মহান আল্লাহর উপর নির্ভরতা বা ভরসা। মহান আল্লাহর উপর যাদের বিশ্বাস কম বা শিথিল, তারা নানা হতাশায় ভোগে। দুঃখজনকভাবে বর্তমান যুগে বিশ্বের বিভিন্ন দেশে যুব সমাজের এক বড় অংশই হতাশার শিকার। তাদের অনেকেই বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। জাপানের মতো ধনী ও উন্নত দেশেও আত্মহত্যা করছে বিপুল সংখ্যক মানুষ, যাদের এক বড় অংশই যুব সমাজ। ভেঙে পড়ছে পরিবার, এর কারণ হচ্ছে আধ্যাত্মিক শূন্যতা।
ভোগবাদী সংস্কৃতি মানুষকে সরিয়ে নিচ্ছে আধ্যাত্মিকতা হতে, অথচ যুব সমাজের প্রকৃতি স্বচ্ছ এবং তারা সততা ও ন্যায় নিষ্ঠার প্রতি বেশি আকৃষ্ট হয়। নৈতিক মূল্যবোধের চর্চা যদি যুব বয়স থেকেই করা হয়, তাহলে তারা আত্মশুদ্ধি বা আত্মসংশোধনের সফল হবে। পরকালের প্রতি বিশ্বাস মানুষকে নৈতিক দিক থেকে উন্নত হওয়ার উৎসাহ যোগায়। সাধারণত কম বয়সে তথা তরুণ বয়সে কিংবা যৌবনে মানুষ মৃত্যু নিয়ে ভাবে না, কারণ তারা মনে করে যে জীবনের এখনো অনেক সময় বাকি আছে। কিন্তু কার কতটা আয়ু আছে তা কেউ বলতে পারে না। বহু মানুষই শৈশবে, কৈশোরে বা যুব বয়সেই মারা যায়। তাই আত্মিক উন্নতি বা আধ্যাত্মিকতার চর্চা শুরু করার সবচেয়ে ভালো সময় হল তরুণ ও যুব বয়স। মহান আল্লাহ এ সময়ের এবাদতকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলে ইসলামী বর্ণনা বা হাদিস রয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে একমাত্র আল্লাহর স্মরণেই রয়েছে প্রশান্তি। কবি নজরুলও তার গানে এ বিষয়টি তুলে ধরে বলেছেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
যৌবনকালেই আত্মসংশোধন ও আত্মশুদ্ধির গুরুত্ব সম্পর্কে ইরানের ইসলামী বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেনী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যখন বৃদ্ধ বয়সে উপনীত হয় তখন অন্তরকে প্রকৃত অবস্থায় ফিরিয়ে আনা কঠিন। আল্লাহ না করুন যদি আত্মশুদ্ধি না করেই দুনিয়া ত্যাগ করো, তাহলে কিভাবে খোদার সামনে দাঁড়াবে যেখানে তোমার অন্তরটা কালো হয়ে গেছে, চোখ কান জিহ্বা পাপে কলুষিত হয়ে গেছে। তোমরা নিয়ন্ত্রণহীন এই হাত, এই জিহ্বা যা তোমার আদেশ মেনে চলছে, শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো সবই তোমার কাছে সর্বশক্তিমান খোদার আমানত, আর এগুলো তোমাকে দেয়া হয়েছিল শতভাগ পবিত্র বিশুদ্ধ অবস্থায়। এগুলো দিয়ে পাপ কর্ম করলে তা অবিশুদ্ধ কলুষিত হয়ে যায়। একই প্রসঙ্গে ইমাম খোমেনী রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন,
আল্লাহ না করুক আল্লাহর দেয়া অঙ্গগুলো যদি নিষিদ্ধ কর্মের মাধ্যমে কলুষিত হয়ে যায়, তাহলে তখন আমানত ফেরত দেবার সময় আসবে। তখন হয়তো জিজ্ঞাসা করা হবে যে আমানতের জিনিস কিভাবে রক্ষা করতে হয় যেভাবে তুমি একে রেখেছিলে। যখন তোমার কাছে আমানত রাখা হয়েছিল তখন কি এগুলো এই অবস্থায় ছিল? তোমাকে যে অন্তর ও যে দৃষ্টি দান করা হয়েছিল তা কি এমনই ছিল? তোমার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো কি এরকম নোংরা আর কলুষিত ছিল? আমানতের এত বড় খেয়ানত করে কিভাবে খোদার সামনে দাঁড়াবে? আত্মশুদ্ধির জন্য রমজান ও অন্য সময়ের রোজা এবং ইবাদত বেশ গুরুত্বপূর্ণ। রোজা মানুষকে সংযম শেখায়, এজন্যই দেখা যায় যে রমজান মাসে অপরাধ প্রবণতা কমে যায়। আত্মশুদ্ধির জন্য সংসার ত্যাগ বা বৈরাগ্য সাধনকে ইসলাম সমর্থন করে না। ইসলাম চারিত্রিক পবিত্রতা রক্ষার জন্য বিয়ে করাকে গুরুত্ব দেয়। তাই হাদিসে বলা হয়েছে, যে বিয়ে করল সে যেন ধর্মের অর্ধেক রক্ষা করল।
নামাজ ও মানুষকে পবিত্রতা ও সৎ পথের অনুসারী হতে সহায়তা করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, হে রাসুল, আপনার প্রতি যে কিতাব বা ওহি নাজিল করা হয়েছে তা থেকে তেলাওয়াত করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহ স্মরণিত সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন যা তোমরা করো। নামাজ, রোজা ও হজ সহ যে কোনো ইবাদত হচ্ছে মহান আল্লাহ স্মরণ। তাই আন্তরিক চিত্তে আল্লাহকে স্মরণ করা হলে মানুষের আত্মা হয় পবিত্র এবং তা আত্মিক প্রশান্তি লাভ করে। মানুষ যদি সবসময় এভাবে আল্লাহকে মনে রাখে তাহলে সে কখনো কোনো পাপ করতে পারে না। যৌবনের ইবাদত মহান আল্লাহর কাছে বেশি প্রিয় বলে এ সময়ই মহান আল্লাহর বেশি নৈকট্য বা ভালোবাসা অর্জন করা সহজ। দোয়া ও প্রার্থনাও মানুষের আত্মাকে করে পবিত্র। মহান আল্লাহ মানুষকে বিপদ আপদ, ভয়, ক্ষুধা, দারিদ্র ইত্যাদির মাধ্যমে পরীক্ষা করেন। কিন্তু মানুষ যদি খোদা ভীতি অর্জন করে ও মহান আল্লাহর উপর ভরসা করতে শেখে, তাহলে এইসব বিপদ আপদ তাদের ইমানকে আরও সুদৃঢ় করে।
মহান আল্লাহর হেদায়াত মানুষের ইমানকে এতটা জোরদার করে যে এমন মানুষ কোনো কিছু হারিয়ে যেমন দুঃখ বোধ করে না, তেমনি কোনো কিছু পেয়েও আনন্দে আত্মহারা হয়ে যায় না। অন্য কথায়, এ ধরনের মানুষ আল্লাহর দেয়া বরাদ্দে সন্তুষ্ট থাকেন তথা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ভাগ্য নিয়ে মন খারাপ করেন না। তারা জানেন যে পৃথিবীতে আনন্দগুলো যেমন চিরস্থায়ী নয়, তেমনি দুঃখগুলোও চিরস্থায়ী নয়। মানুষ যখন এই সত্যগুলো মনে রাখবে, তখন তার কাছে পার্থিব চাকচিক্যময় বিষয়গুলো ক্ষুদ্র ও খোদাই বিষয়গুলো বড় বলে মনে হবে। বর্তমান যুগে ইসলামের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা সত্ত্বেও এবং বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রচার চালানো সত্ত্বেও ইসলাম ও আধ্যাত্মিকতার দিকে দিনকে দিন তরুণ সমাজের আগ্রহ আকর্ষণ বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি এ প্রসঙ্গে বলেছেন, বর্তমান শতাব্দী হচ্ছে ইসলামের শতাব্দী ও আধ্যাত্মিকতার শতাব্দী। ইসলাম জাতিগুলোকে দিচ্ছে বুদ্ধিবৃত্তি, আধ্যাত্মিকতা ও ন্যায় বিচার।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গে হোক আপনার আমার।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাধ্যায়িক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 9 জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। বাংলাদেশের লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস প্রথম আলো। এনআইডির তথ্য ফাঁস নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী যুগান্তর। ঢাকায় ইইউ এর প্রাক নির্বাচনী অনুসন্ধানী মিশন শুরু কালের কণ্ঠ। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্রেনিং চিকিৎসকরা ইত্তেফাক। 67 জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, আক্রান্তের 60% ঢাকায় বললেন স্বাস্থ্যমন্ত্রী মানব জমিন। তথ্যমন্ত্রী বলেছেন বিএনপি এখন 4 বক্তব্যে সীমাবদ্ধ। বাংলাদেশ প্রতিদিন কলকাতা শিরোনাম। পঞ্চায়েত ভোট মিটতে না মিটতেই রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল বিজেপি। আনন্দবাজার পত্রিকা। হিংসায় আক্রান্ত শাসক বিরোধী দুপক্ষই মানুষের প্রতিরোধ আশা দেখছে বাম কংগ্রেস। সংবাদ প্রতিদিন। লুটেরাদের রাজত্ব চাইছে তৃণমূল, তাই ভোটে এমন হিংসা খুব চক্রবর্তীর গণশক্তি। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। তথ্য ফাঁস হয়েছে ওয়েবসাইটের দুর্বলতায় দায় এড়ানোর সুযোগ নেই বললেন প্রতিমন্ত্রী। প্রথম আলোর শিরোনামের খবরে লেখা হয়েছে সরকারি একটি সংস্থার ওয়েবসাইট থেকে লাখ লাখ মানুষের তথ্য ফাঁসের ঘটনাটি ঘটেছে কারিগরি দুর্বলতায়, কেউ ওয়েবসাইটটি হ্যাক করেনি। এ কথা জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তিনি আরও বলেন এই দায় এড়ানোর সুযোগ নেই। বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে দেশের অনেক নাগরিকের নাম, ফোন নম্বর, ইমেইল ঠিকানা এবং জাতীয় পরিচিতি নম্বর সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। ব্যক্তিগত তথ্য বলতে বোঝায় মানুষের নাম, ঠিকানা, জন্ম, নিবন্ধন, মুঠোফোন ও পাসপোর্ট নম্বর, আঙুলের ছাপ সহ বিভিন্ন তথ্য যা দিয়ে তাঁকে শনাক্ত করা যায়। এসব তথ্য বেহাত হলে প্রতারণা ও অপরাধের ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা থাকে। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে সাইবার ইউনিটগুলো কাজ শুরু করেছে। সাংবাদিকদের তিনি বলেন কি ঘটেছে, কতখানি কি ফাঁস হয়েছে সেটি আমাদের দেখতে হবে। দেখে যদি বুঝি কেউ এর সঙ্গে যুক্ত আছে, কেউ এতে সহযোগিতা করেছে, সেক্ষেত্রে অবশ্যই আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ট্রেনিং চিকিৎসকরা ইত্তেফাকের এশিয়র নামের খবরে লেখা হয়েছে, মাসিক ভাতা ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০,০০০ টাকায় উন্নীত করার দাবিতে কর্মবিরতিতে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। গতকাল শনিবার বেলা ১১:৩০টায় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট থেকে এ ঘোষণা দেওয়ার পর আজ রোববার ধর্মঘট ও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার জাবির হোসেন বলেন, আমরা গত ৬ মাস ধরে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং পেশাদার সংগঠনের সঙ্গে আলোচনা করছি, কিন্তু আমরা কোনো সন্তোষজনক সাড়া পাইনি। সরকার আমাদের ভাতা বাড়ানোর গেজেট জারি না করা পর্যন্ত আমাদের কর্মবিরতি চালিয়ে যাব। ইত্তেফাকের দুটি খবর। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছে আদালত। রোববার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। দ্বিতীয় খবরটি এরকম। শ্রমিক নেতা শহীদুল ইসলামকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অপরাধের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হ্যাস। ৬৭ জেলায় ছড়িয়েছে ডেঙ্গু, আক্রান্তের ৬০% ঢাকায়, বললেন স্বাস্থ্যমন্ত্রী। মানবজমিন পত্রিকার এই খবরে লেখা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আমরা জানি বাংলাদেশে ডেঙ্গু অনেক বেড়ে যাচ্ছে। এরই মধ্যে দেশে ডেঙ্গুতে ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং ১২,০০০ আক্রান্ত হয়েছে। আজ দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কালে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আশঙ্কার বিষয় হচ্ছে বাংলাদেশে এখন সবগুলো জেলার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। মন্ত্রী আরো বলেন, দেশে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আরো বাড়তে পারে। ঢাকা ইউএর প্রাক নির্বাচনী অনুসন্ধানী মিশন শুরু। কালের কণ্ঠের শিরোনামের খবরে লেখা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধানী অগ্রগামী দল আজ রোববার তাদের মিশন শুরু করেছে। নির্বাচন কমিশনের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ওই দলটি সফর করেছে। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম এরকম, বিএনপি ক্ষমতায় এসে সব গণমুখী কাজ বন্ধ করে দেয়, বলেছেন প্রধানমন্ত্রী। এ খবরে লেখা হয়েছে, ৭৫ পরবর্তী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের অগ্রযাত্রা বন্ধ করে দেয়। বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব গণমুখী কাজ বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি এখন ৪টি বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও তারেক রহমানের শাস্তি, কিন্তু এর বাইরে দেশের জনগণ নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। হিংসায় আক্রান্ত শাসক বিরোধী দুপক্ষই মানুষের প্রতিরোধে আশা দেখছে বাম কংগ্রেস। সংবাদ প্রতিদিনের এ খবরে বলা হয়েছে, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বাংলা অশান্তির সাক্ষী থেকেছে ঠিকই, কিন্তু সেই অশান্তি বা হিংসা কোনোটাই একপাক্ষিক হয়নি। বিরোধীরা আক্রান্ত হয়েছে, কিন্তু ততোধিক আক্রান্ত হয়েছে শাসক। মৃতদের বেশিরভাগটাই তৃণমূলের সদস্য, অর্থাৎ মারের থেকে পাল্টা মারটাই বেশি হয়েছে, আর সেটাই অক্সিজেন যোগাচ্ছে বিরোধী শিবিরকে, বিশেষ করে বাম ও কংগ্রেসকে। দৈনিকটির অপর একটি খবরে লেখা হয়েছে, বিএসএফ অধিকর্তা বলেন, স্পর্শকাতর বুথের তালিকাই পায়নি, অশান্তির ভোটের পর সাফাই বিএসএফ অধিকর্তা। যদিও এ দাবির পাল্টা জবাব দিয়েছে কমিশন, ফলে নির্বাচনের পরও কমিশনের সঙ্গে কার্যত স্বরাষ্ট্র মন্ত্রকের চাপান উতর জারি রইল। দিনভর লাগাতার অশান্তি হিংসা প্রাণহানির মধ্য দিয়ে শনিবার রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। এদিকে পঞ্চায়েত ভোট মিটতে না মিটতে রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল বিজেপি। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, রাজ্য পঞ্চায়েত ভোট মিটতে না মিটতে রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল শাসক বিরোধী দুপক্ষই। শনিবার শেষ হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। রোববার থেকেই তৃণমূল এবং বিজেপি শুরু করে দিয়েছে রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি। ২ তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা
শ্রোতা ভাই ও বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 26তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। মহান আল্লাহ নারী ও পুরুষ সৃষ্টি করেছেন আলাদা কিছু শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য দিয়ে, যাতে তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে বিয়ে করার মাধ্যমে পরিবার গঠন করেন এবং এভাবে মানব প্রজন্মের জন্মধারা অব্যাহত থাকে। কিন্তু পশ্চিমা সমাজগুলোতে এখন পরিবার ব্যবস্থা হুমকির মুখে। নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে লৈঙ্গিক সমতা, স্বাধীনতা বা লৈঙ্গিক সাম্যবাদের নামে সেখানে পারস্পরিক সম্মতিতে বিয়ে বহির্ভূত নারী ও পুরুষের কথিত পরিবার গঠন, পুরুষের সঙ্গে পুরুষের ও নারীর সঙ্গে নারীর যৌন সম্পর্ক, এমনকি তাদের কথিত বিয়ে বা পরিবার গঠনকে আইন করে বৈধ করা হচ্ছে। যৌন চাহিদা মেটানোর এইসব পদ্ধতি ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ ও মানবীয় প্রকৃতিরও বিরোধী কাজ। মানব প্রকৃতির বিরোধী কথিত এইসব পরিবার টিকছে না বেশি দিন, ফলে তাদের ঘরে জন্ম নেয়া অবৈধ সন্তানরা হয়ে পড়ছেন বাবা অথবা মা থেকে বিচ্ছিন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে এই সংকট বেড়ে গেছে। বলগাহীন ব্যক্তি স্বাধীনতার সুযোগে সেখানে ঐতিহ্যবাহী বিয়ের প্রথার মাধ্যমে পরিবার গঠনের সংখ্যা অনেক কমে গেছে, বেড়ে গেছে লিভ টুগেদার ও সমকামিতা।
পশ্চিমা দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ব্রিটেন ও কানাডায়ও পরিবার প্রথা ব্যাপক ভাঙ্গন বা সংকটের মুখে। সমাজবিজ্ঞানীরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবার প্রথা শেষ হয়ে গেছে অথবা তা ভয়াবহ বিপর্যয়ের শিকার হয়ে বিপন্ন হওয়ার পথে। পাশ্চাত্যের অনেক বিশেষজ্ঞ ও মনস্তত্ত্ববিদ এখন ইসলামের এই বক্তব্যেরই প্রতিধ্বনি করছেন যে স্বামী ও স্ত্রী এবং নারী ও পুরুষ পরস্পরের পরিপূরক। নারী ও পুরুষের পৃথক ভূমিকার প্রতি গুরুত্ব না দেওয়ার কারণেই পাশ্চাত্যে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। উইলিয়াম গার্ডনার পরিবারের বিরুদ্ধে যুদ্ধ শীর্ষক বইয়ে রক্ষণশীলের দৃষ্টিকোণ থেকে পরিবারের ক্ষয়ক্ষতির বিশ্লেষণ করেছেন। এই বইয়ের 13তম এবং 14তম অধ্যায়ে তিনি সমকামী আন্দোলনের ধারা এবং একই ধরনের অধিকার পাওয়ার বিষয়ে তাদের ক্রিয়াকলাপ বর্ণনা করেছেন। তিনি সমকামিতার কারণ ব্যাখ্যা করেছেন এবং সমকামিতাকে মানুষের প্রকৃতিগত স্বভাবের বিরোধী বলে জোর দিয়েছেন। তিনি এটিকে উদ্ভাবিত ও পছন্দের স্বাধীনতার বিষয় বলে অভিহিত করেছেন।
উইলিয়াম গার্ডনার পরিবারের বিরুদ্ধে যুদ্ধ শীর্ষক বইয়ের 14 নম্বর অধ্যায়ে অর্থাৎ সমকামীদের প্লেগ রোগ ও এইডসের রাজনীতি শীর্ষক অধ্যায়ে যৌনবাহিত রোগগুলোর ভয়াবহ নানা তথ্য উপাত্ত এবং এইডস রোগের বিষয়ে তথ্য গোপন রাখার ব্যাপক পদক্ষেপগুলোর স্বরূপ তুলে ধরেছেন। তিনি বলেছেন, এইডস রোগের ভাইরাস নানাভাবে ছড়াতে পারে, যেমন চোখের কান্নার পানি, থুথু বা জিহ্বার পানি, বুকের দুধ, যৌনকর্মের কারণে নিঃসরিত জলীয় পদার্থ, মূত্র, মেরুদণ্ডের মধ্যে থাকা তরল পদার্থ এবং ভ্রূণের জলীয় থলির মাধ্যমে। এভাবে এইডস তেমন কোনো বিপদ নয় ও সমকামিতার সঙ্গে এর সম্পর্ক নেই বলে উদার সমকামীরা যে ধারণা ছড়িয়ে দেওয়ার বা এইডসের ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতিগুলো গোপন রাখার যে ষড়যন্ত্র করেছিল তা বানচাল করেছেন গার্ডনার।
মানুষের শিক্ষা ও প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে পরিবারকে অশেষ গুরুত্ব দেয় ইসলাম ধর্ম। পরিবার হলো মানুষ গড়ার আঙ্গিনা। উন্নত সব গুণ তথা মানবীয় মূল্যবোধ এবং দয়া ও মহানুভবতার মতো বৈশিষ্ট্যগুলো অর্জনের ও বিকাশের শ্রেষ্ঠ স্থান হলো পরিবার। তাই উন্নত সমাজের ভিত্তিমূল হলো উন্নত পরিবার, আর এই পরিবারকে স্নেহ, মায়া, মমতা, আন্তরিকতা, একনিষ্ঠতা ও প্রশান্তির ছায়া দিয়ে যিনি গড়ে তোলেন তিনি হলেন নারী বা মা। নারী একদিকে স্বামীর দেখাশোনা করেন ও অন্যদিকে মাতৃত্বের দায়িত্বগুলো পালন করেন, আর এসব দায়িত্বই হচ্ছে নারীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার এই সব ভূমিকার উপরে নির্ভর করে পরিবারের সুস্থতা ও প্রশান্তি। ইসলাম যে উন্নত ও শক্তিশালী সমাজ গড়ে তুলতে চায় তার প্রাথমিক শর্ত হল উন্নত ও সুস্থ পরিবার গঠন তথা সন্তানদেরকে সঠিক শিক্ষা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রাথমিক ভিত্তিগুলো গড়ে তোলা।
ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির মতে, নারী পরিবারে গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। তিনি জোর দিয়ে বলেছেন, পরিবারের নারী যদি জ্ঞানী, চিন্তাশীল এবং একজন গৃহিণী হন তবে তিনি পরিবারকে রক্ষা করবেন, কিন্তু যদি নারী বা স্ত্রীকে একটি পরিবার থেকে কেড়ে নেওয়া হয় তাহলে একজন মানুষ পরিবারকে টিকিয়ে রাখতে পারবেন না। সর্বোচ্চ নেতা মনে করেন, পারিবারিক সুশিক্ষা ও পরিকল্পিত প্রশিক্ষণের মাধ্যমেই সামাজিক অবক্ষয়গুলো দূর করা সম্ভব এবং এর ফলে গড়ে উঠবে সুস্থ সন্তান ও যোগ্য নাগরিক। এ প্রসঙ্গে তিনি পরিবারগুলোকে শক্তিশালী করার জন্য নানা ব্যবস্থা নেওয়া ও তালাকের কারণগুলোর প্রতিকারের উপর জোর দিয়েছেন। তালাকের সংখ্যা বাড়তে থাকলে আশ্রয়হীন শিশুদের সংখ্যাও বাড়তে থাকে। আসলে নারী ও পুরুষের সমান অধিকারের স্লোগান নারীর প্রতি ধোঁকা বা জুলুম মাত্র। ইসলাম নারীকে পুরুষের চেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। তাদেরকে পুরুষের সমান অধিকার দিতে গেলে নারীর সেই সব বাড়তি অধিকারগুলোই কমে যাবে।
ইরানের সর্বোচ্চ নেতার মতে, নারী সমাজকে ঠকানোর বিরুদ্ধে সব মুসলমানকে সংগ্রামী হতে হবে, কিন্তু নারীদেরকে অধিকার দেওয়ার নামে পশ্চিমারা যে নারীর মানবীয় মর্যাদা ধ্বংস করছে তা সঠিকভাবে তুলে ধরতে হবে নারী সমাজের কাছে। ইরানের সর্বোচ্চ নেতা ইরানি নারী সমাজের এক সমাবেশে বলেছেন, জোড়াই জোড়াই সৃষ্টি করা মহান আল্লাহর এক বিশ্ব জনিন নিয়ম। পশু পাখি ও গাছপালার মধ্যেও রয়েছে নর ও নারী তথা স্ত্রী ও পুরুষ। নারী ও পুরুষের বিয়ে তথা জোড়া গঠন সব ধর্মেই স্বীকৃত, কিন্তু এই পরিবার গঠনের ক্ষেত্রে অনিয়ম বা নৈরাজ্যের কোনো স্থান নেই। কোনো ধরনের অনিয়ম এক্ষেত্রে মহা অপরাধ, কারণ এতে নৈরাজ্য সৃষ্টি হবে। পরিবারকে সুস্থ রাখতে হলে পারিবারিক নিয়ম রীতি মেনে চলতে হবে, আর পরিবার যদি সুস্থ থাকে তাহলে সমাজও সুস্থ থাকবে। পরিবারগুলো হচ্ছে সমাজের এক একটি কোষের মতো। কোষে সমস্যা দেখা দিলে সমাজেও সমস্যা ছড়িয়ে পড়বে, আর কোষ সুস্থ থাকলে গোটা সমাজ দেহই সুস্থ থাকবে। তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা শেষ করছি। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
এবার বিশ্ব সংবাদ শিরোনাম সহ আরো কিছু সংবাদ। পোল্যান্ড তার পূর্ব সীমান্তে 1,000 বেশি সেনা মোতায়েনের কাজ শুরু করেছে। প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার ওয়াগনার যোদ্ধাদের উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে এই পদক্ষেপ নিয়েছে ওয়ার্স। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাসজাক এক টুইটার পোস্টে লিখেছেন, 12 ও 13 মেকানাইজড ব্রিগেডের 1,000 সেনা ও প্রায় 200 ইউনিট অস্ত্রশস্ত্র দেশের পূর্ব সীমান্তে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আমাদের সীমান্তে নিরাপত্তাহীনতা সৃষ্টি করা যে কোনো প্রচেষ্টা প্রতিহত করার প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়াগনার যোদ্ধাদের নাম সরাসরি উল্লেখ না করলেও পশ্চিমবঙ্গ গণমাধ্যমগুলো বেলারুশে তাদের উপস্থিতিকে এই পদক্ষেপের কারণ হিসেবে বর্ণনা করেছে। এসব গণমাধ্যম বলেছে, পোল্যান্ড সরকার গত সপ্তাহে ঘোষণা করেছিল দেশটি নিজের বেলারুশ সীমান্তে অন্তত 500 সেনা মোতায়েন করবে। সুদানের পশ্চিমাঞ্চল অমদুরমান শহরে দেশটির সেনাবাহিনীর বিমান হামলায় প্রায় 2 ডজন মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার চালানো ওই বিমান হামলায় অন্তত 22 ব্যক্তি নিহত, বহু লোক আহত হয়েছে। সুদানের সেনাবাহিনী গত 12 সপ্তাহ ধরে দেশটির আধা সামরিক বাহিনী RSF এর বিরুদ্ধে লড়াই করছে। সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে দাবি করেছে যে তাদের বিশেষ বাহিনী 20 বিদ্রোহী সেনাকে হত্যা করার পাশাপাশি তাদের বহু অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে। জেনিন শিবিরে ফিলিস্তিনি যোদ্ধাদের দৃঢ়তায় ইসরায়েল অপমানজনকভাবে পরাজিত হয়েছে বললেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করলেন আইনমন্ত্রী। ইসরায়েলের সঙ্গে বিএনপির আঁতাত রয়েছে বলে ওবায়দুল কাদেরের দাবি। ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সহিংসতার অভিযোগ নাকচ করল তৃণমূল। বাংলাকে কলুষিত করছে দিল্লি সরকার, অভিযোগ কুণাল ঘোষের। এবং ইউক্রেনকে গুচ্ছ বোমা দেওয়ার মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাল ইরান। ওয়াশিংটনের বিরোধিতা করল খোদ মিত্রদেশ কানাডা ও ব্রিটেন। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খুদা হাফেজ। ¶¶